స్వామి మహారాజ్ కి, ఇది పేరు ద్రవమృత ప్రభుకి, గౌర ప్రేమానంద్ তারপর প্রশ্ন লিখেছেন, প্রশ্ন পৌঁছে দিবেন আমাদের বিষ্ণুচরণ প্রভু, প্রশ্ন সংগ্রহ করবে। বিষ্ণুচরণ প্রভু পিছনে আছেন, ইসকন ইজ ফ্রম চিটাগাং এর সম্মানিত প্রচারক।
কাগজ দিয়েছ?
হ্যাঁ, কাগজ তো কাছে আছে। প্রথম প্রশ্ন, প্রশ্নকর্তার নাম নেই অবশ্য, ভাগবত সেবায় যতটা আগ্রহ থাকে পড়ালেখায় আগ্রহ থাকে না কেন?
দেবামৃত প্রভু আনসার দেবে, দেবব্রত বাবু অনেক পড়াশোনা করে তারপরে জয়েন করেছেন। আমার পড়াশোনায় মন লাগে না বলে আমি সাধু হয়ে গেছি। আমি এই ক্যাটাগরি লোক,
কিন্তু চমৎকার দেখুন, বাইরে পড়াশোনা না করেও এখানে যারা পড়াশোনা করেছে তাদের শেখাচ্ছে, তাদের প্রফেসর হয়ে গেছে, তাই না?
আসলে ভগবত ভক্তি করলে যে পড়াশোনায় মন লাগবে না তা নয়। আমরা যখন ছাত্রদেরকে ছাত্র সমাজ প্রচার করি, অনেক জায়গায় দেখেছি আমি বেঙ্গলে ছাত্ররা পড়াশোনায় মন লাগতো না, চেংড়েম করতো, ক্রিকেট খেলতো, তারা কিন্তু বললে মহারাজ আমরা এই ছাত্র সমাজ করে জব করার পর আমাদের পড়াশোনায় ভালো মন লাগে এখন, ঠিক আছে? তাই আমরা ভক্তি লাইন করলে প্র্যাকটিস করলে যে মন তো চঞ্চল হওয়ার কিছু নেই, মন তো আরো বসীভূত হবে। সময় সময় একটা জিনিস দেখা যায়, ছেলেরা মনে করে যে আমি যদি এই আধ ঘন্টা জব করবো কেন, এই আধ ঘন্টা পড়াশোনা করলে ভালো, আধ ঘন্টা জব করবো না। কিন্তু ব্যাপার হচ্ছে এই আধ ঘন্টা জব করবে তাহলে যে আধ ঘন্টা হয়তো পড়াশোনা করতে পারলো না, কিন্তু তাদের মেন্টাল কনসেন্ট্রেশনটা অত বাড়বে, সে হয়তো পড়াশোনা কম, সময়টা কমে যাবে, কিন্তু এই জপের ফলে তার বোধগম্য হওয়া বা বুঝবার শক্তিটা আরো বাড়বে। সেজন্য আর প্র্যাকটিক্যাল হচ্ছে যে অনেক সময় যে মনে করে আমি যখন এই লাইনে আসলাম অনেক কলেজে পড়াশোনা করতাম, আর এই যখন জব করতাম, ঠাকুর পূজা করতাম, প্রভাত বই পড়তাম, আমাকে নিজে গিল্টি মনে করতাম, গিল্টি যে এইগুলো করছি পড়াশোনা না করে। আর বাড়িতে তো পড়াশোনা করতে হবে, যখন কি করি না কেমিস্ট্রি বই নিচে রেখে উপরে গীতা বই রেখে পড়তাম, আর দাদা ঘরে ঢুকলে কি করতাম বইটা ভিতরে ঢুকে যেতাম। আমি ভাবছি আমার ডিউটি আমি করছি না মনে হয়, এরকমটা মনে খুঁত 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 লাগতো এটা করছে কিনা। কিন্তু সেটা নয়, ভগবত ভক্তি লাইনে আনলে আসলে মেন্টাল শক্তি আর বাড়ে, পড়াশোনার ভালো হবে। ঠিক যেরকম আমাদের গুরুকুল ছেলেরা, গুরুকুলরা কোনো স্কুল কলেজে যায় না, হ্যাঁ, কিন্তু তারা যখন গ্রাজুয়েশন পায় ভেরি শার্প আর ভেরি এক্সপার্ট হয়। এই গুরুকুল ছেলেরা কম্পিউটার শিখে ফটাফট শিখে ফেলে, সেজন্য তারা অ্যানালিসিস করে বলছিল যেহেতু এরা ছোটবেলা থেকে একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে, হয়তো তখন স্কুল কলেজে গিয়ে তোমাদের মতন এমটেক বিটেক হতে পারে না, তাদের বিচারধারা মেধা শক্তি সবকিছু উন্নত হয়। তাই আমার চিন্তাধারায় যে ভক্তি লাইনে আসলে পড়াশোনা করতে মন লাগবে না, এটা ততটা ঠিক নয়।
আপনার নিশ্চয় অনেক জায়গায় যেখানে কলেজে প্রচার হচ্ছে ভারতে, আমি সেটা বলতে পারি, যারা আসে তাদের যে মার্কস এবং খুব বেড়ে যায়। আর যদি ভক্তি পথে পথকে স্বীকার করে যদি কেউ ভালোভাবে পড়াশোনা না করে তাহলে কি হবে, অন্যরা আরোপ করবে এই দেখো কৃষ্ণ ভক্তি করলে এইসব হয়, কৃষ্ণ ভক্তি করলে সংসারে টিকতে পারে না কেউ। তাই জন্য যারা ভক্তি করছে সবাই ছাত্র, তারা ভালোভাবে পড়াশোনা করলে করতে হবে, না হলে সবাই বলবে যে দেখো পড়াই ভক্তি করার ফলে কি হচ্ছে। তাই জন্য কলেজের যে প্রফেসর তারাও বিরোধ করবে, বাড়িতে সবাই বিরোধ করবে, দুর্নাম হয়ে যাবে ভক্তির। তাই জন্য ভক্তিও করলে, ভক্তি যেমন মহারাজ বললেন কম সময়ে বেশি পড়াশোনা করা হয়, এটা সম্ভব হয়ে যায়। যখন সবাই ভক্তি করবেন আপনারা, আপনি মনে রাখবেন যে কলেজের পড়াশোনা যেন ভালোভাবে করেন, মানে কেউ আরোপ করবে না, মানে প্রচার আর কলেজের ভেতরে বাড়বে।
আর একের দিকে দেখতে গেলে এই যে ভক্তি করছে বলে যে পড়াশোনায় মন লাগছে না তা নয়, ওর পড়াশোনায় মনেই লাগে না মনে হয়। ঠিক আছে, এমনিতে পড়াশোনা মনে লাগছে না, আপনি ভক্তি করলে কিছুটা তো পাবে, তাহলে এদিকেও পাবে না সেদিকেও পাবে না, মনে লাগছে না আপনি ভক্তিটা জেনে রাখো, সেটা সাহায্য করবে তাকে।
সুশান্ত চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছে যে আমরা জানি শুধু ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, তবে কেউ যদি কর্মমিশ্র বা জ্ঞানমিশ্র ভক্তি করে তাহলে তাদের কি গতি হয়? শুদ্ধ ভক্তি করতে হলে আমাদের কি করা উচিত?
কে জিজ্ঞেস করছে? সুশান্ত মানে কে? বাহ, শুদ্ধ ভক্ত হতে চাও? বাস, তা এখন কর্মমিশ্র এবং জ্ঞানমিশ্র ভক্ত কি সম্বন্ধ? শুদ্ধ ভক্তি মানে কি? যার ভেতর কোন কর্ম জ্ঞান ইত্যাদি মিশ্রণ নেই সেটা শুদ্ধ ভক্তি। ও হয়তো কি ও প্রতিহেতা, কোন জড় জাগতিক কোন জাগতিক কোন উদ্দেশ্য নেই, শুধু ভগবানকে প্রসন্ন করার ইচ্ছা, সেটা শুদ্ধ ভক্তি, উত্তম ভক্তি বলে। উত্তম ভক্তির লক্ষণ তো রূপ গোস্বামী পাদ দিয়েছেন, আমাদের কি কি করতে হবে উনি বর্ণনা করেছেন। সাধনা ভক্তি করতে হবে আমাদের, সাধনের পালন করতে হবে, চৌষষ্টি অঙ্গ, চৌষষ্টি বলে না কি, চৌষট্টি, চৌষট্টি অঙ্গ উনি ভক্তির বর্ণনা করেছেন ভক্তির সমৃত সিন্ধুতে। সেগুলো যদি আমরা পালন করি সঠিকভাবে নিশ্চয় আমাদের উন্নতি হবে আর শুদ্ধ ভক্তি লাভ হবে একদিন। এই সাধনা ভক্তি করে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রেম ভক্তি লাভ করা। হরে কৃষ্ণ। মহারাজ বলবেন কিছু?
কর্মমিশ্রা ভক্তি মানে তুমি ভক্তি করছ কিন্তু কর্মের ফল তার মধ্যে লাভ করার বাসনা রয়েছে, এরকম বাসনা মুক্ত হতে হবে। আসলে ভক্তি কর্মশূন্য জ্ঞানশূন্য হতে পারে না, সেজন্য বলা হয়েছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। উত্তম ভক্তি কি? অন্য অভিলাষ থাকবে না, স্বর্গে যাব, মুক্তি পাব, সিদ্ধি পাব, কোনো অভিলাষ থাকবে না, অভিলাষ শূন্য হতে হবে। কিন্তু কর্মজ্ঞান শূন্য হবে না, কর্মজ্ঞান থাকবে ভক্তির সঙ্গে কিন্তু অনাবৃতম, কর্মের জ্ঞানের প্রাধান্য কম থাকবে। সেখানে কর্ম আর জ্ঞান ভক্তির সেবক হিসাবে থাকবে, যে কর্ম যে জ্ঞান ভক্তিকে সাহায্য করবে সে ঠিক আছে, কিন্তু কর্মমিশ্রা জ্ঞানের কর্মের জ্ঞানের প্রাধান্য বেশি থাকলে তাহলে তুমি ভক্তির পূর্ণ ফল পাবে না। কেননা কর্ম জ্ঞান তারা নিজের ফল দিতে পারে না যদি ভক্তি একটু মিশ্রিত না হয়, বুঝতে পারছ? কিন্তু সেটা তো কর্মের ফলের জ্ঞান আমরা পাবো, কিন্তু ভক্তির শুদ্ধ ফল পেতে হলে এটা কর্মজ্ঞানের যেন প্রাধান্য সেখানে না থাকে। ভক্তি পরিচারিকা হিসেবে তারা থাকতে পারে, আর শুদ্ধ ভক্তি কি করে পাবে? শুদ্ধ ভক্তি পাবে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করলে। ভক্তি ভগবত সঙ্গ না পরিযায়তে, ভক্তের সঙ্গ লাভ করলে শুদ্ধ ভক্তি পাবে।
দুটো প্রশ্ন করেছে, পরেরটা পড়বো। ভগবান ভগবদ গীতায় বলেছেন সর্বধর্ম পরিত্যাগ করে তাকে স্মরণ করতে, সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানের স্মরণ করতে হলে কি অবশ্যই ব্রহ্মচারী বা সন্ন্যাসী হতে হবে, নাকি গৃহে থেকে শুদ্ধ ভক্তি করা যাবে?
ভক্ত ভক্ত হতে হলে কোনো বিশেষ আশ্রমের অপেক্ষা করে না ভক্তিটা। সেজন্য বলা হচ্ছে ভাগবতে, স্থান স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শই অজিত জিত। সে অজিত ভগবানকে জয় করা যেতে পারে স্থানে স্থিতাং, যে যে আশ্রমে যে যে বর্ণে রয়েছে সে বর্ণ আশ্রম থেকে ভগবত অনুশীলন করবে। এটা লোককে দেখতে হবে কোন আশ্রম তার জন্য সুইটেবল, সে আশ্রমে থাকলে সে সুস্থ হবে, ভগবত ভক্তি করতে পারবে। শুধু ব্রহ্মচারী সন্ন্যাসী হলে যে ভগবানকে পাবে গৃহস্থার পাবে না, সেরকম কিছু নেই। সে গৃহস্থ সেরকম ভালো গৃহস্থ হতে হবে, ভগবান কাছে মন দেওয়া, ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, সেটা প্রাধান্য বেশি, আশ্রমের প্রাধান্য বেশি নেই। প্রভু আরো ভালো কি বুঝিয়ে বলবে।
মহারাজ তো বলেছেনই, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। সন্ন্যাসী বানপ্রস্থ ব্রহ্মচারী গৃহস্থ ভগবানের দৃষ্টিতে সবই এক। ভগবান আমাদের কাপড়ের রংটা দেখেন না, আমাদের হৃদয়ের রংটা দেখেন। তবুও ব্রহ্মচারীর জীবন একটু ইজি, কি বলে সহজ, একটু সহজ। মানে আমাদের যদি একটা পর্বত, পর্বত বলে পর্বত যদি আমাদের চড়ে যেতে হয়, পিঠের ওপরে যদি একটা কোনো ভারী বোঝ থাকে, সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম। আর ব্রহ্মচারী আশ্রম মানে কোনো বোঝন নেই, এখন বোঝ নেই, তবুও যেতে হবে, উপরে চড়ে যেতে হবে, কষ্ট তো আছেই কিন্তু একটু বোঝটা কম।
হরে কৃষ্ণ। আর যারা প্রশ্ন করবেন আপনার নাম লিখে দেবেন, তাহলে সুবিধা হবে। ভক্তি জীবনের প্রথমে আমার আসার সময় প্রচুর আগ্রহ বা ভক্তি থাকে, কিন্তু পরে ভক্তি কমে আসে, কারণ কি? ভক্তি জীবনে প্রথমে আসার সময় প্রচুর আগ্রহ বা ভক্তি থাকে, কিন্তু পরে ভক্তি কমে আসে, কারণ কি?
এটা ভগবানের পরীক্ষা। নারদ মুনি ওনার পূর্ব জন্মের বর্ণনা করেন শ্রীমদ ভাগবতে, ওনার শিষ্য ব্যাসদেবকে। উনি বলেন যে সেই সময় উনি একটা দাসী পুত্র ছিলেন, শুধু 5 বছরের বয়স। উনি সাধু সঙ্গ লাভ করলেন, আর যখন সাধু গণ চলে গেলেন চতুর্মাসের পরে, ওনার মা মারা গেলেন, আর কেউ ছিল না ওনার দেখাশোনা করার জন্য। উনি চলে গেলেন বাইরে গ্রামে বনে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে, অন্তত এক জায়গায় বসলেন ধ্যান করার জন্য। ওনার হৃদয় কমলে ভগবান প্রকট হয়ে গেলেন, দর্শন করলেন উনি ভগবানের, খুব সুন্দর দৃশ্য, আনন্দ লাভ করলেন, আর হঠাৎ ভগবান অদৃশ্য হয়ে গেলেন। আর নারদ মুনি খুব বিচলিত হয়ে গেলেন, বিরক্ত হয়ে গেলেন, এ কি হলো, আমি এত সুন্দর দৃশ্য দর্শন করেছি ভগবানের, এখন হঠাৎ উনি অদৃশ্য হয়ে গেলেন, কোথায় আছেন ভগবান, কোথায় আছেন? আর যে উনি ধ্যান করে বসেছিলেন, আবার চেষ্টা করে করলেন যে ভালোভাবে বসে করি, এরকম করি তেরকম করি, তা আবার দর্শনটা আসবে, কিন্তু কিছুই হলো না। তারপরে ভগবানের আওয়াজ শুধু শুনতে পারলেন, উনি দেখতে পারলেন না, কিন্তু ভগবান বললেন কি, শিশু এখন এই এই জন্মে তুমি আমার আবার দেখতে পারবে না, কিন্তু আমি অদৃশ্য হয়ে যাওয়ার কারণটা হচ্ছে তোমার যে উৎকণ্ঠা আমার সেবা করার জন্য, আমার দর্শন করার জন্য, ওটা একটু যেন বাড়ে। আর যখন তুমি এইভাবে উৎকণ্ঠিত হবে আমার সেবার জন্য, আমার দর্শনের জন্য, তোমার যে লেশ মাত্র এখনো অনর্থ হৃদয়ের মধ্যে আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, আর এই জীবনের উপরান্ত তুমি আমার কাছে নিশ্চয় চলে আসবে। তো তাই জন্যে যখন আমরা আরম্ভে ভক্ত হই, ভগবান আমাদের ওই আনন্দটা দেন, একটু বিশেষ আনন্দ। তাই জন্য যে একটা নতুন ভক্ত, এই মাত্র ভক্ত হয়েছে, ও একটা শুদ্ধ ভক্তের সমান, কেন এত আনন্দ হ্যাঁ লাভ করছে। ব্যাস, এটাই ভক্তি ছাড়া আর কিছু নেই, সেটা বটেই ঠিক, কিন্তু এই অনুভবটা বিশেষ হয় সেই সময়। এত আনন্দ, এত আনন্দ, মানে বাদলের চলছে, ও পৃথিবীতে চলে না, ও তো বাদলের ওপরে ঘুরে বেড়ায়, এই হ্যাঁ খুব আনন্দ। ভগবান বিশেষ রস প্রদান করেন, আর তারপরে ভগবান পরীক্ষা নেন, হ্যাঁ এই ভক্তটা এসছে আমার কাছে, আমি ওকে আনন্দ বিশেষ রস প্রদান করেছি, কিন্তু এখন এই রসটা একটু ফেরত আমি নিয়ে নিই, পরীক্ষা নিই কি ওর আসক্তি আমার এই সেবার প্রতি আছে না আনন্দের প্রতি আছে। আমি আনন্দ চাইছি, নিজের আনন্দ চাইছি, না আমি ভগবানের সেবা চাইছি, কি চাইছি। তাই জন্য আস্তে 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 করে ভগবানের রসটা একটু একটু করে নিয়ে নেন, তারপরে ভক্ত বিচার করে কি হলো, এত আনন্দ এসেছিল আমার, আর এখন ওই আনন্দটা নেই, কোথায় গেল, কি হলো। তো ভগবান পরীক্ষা নেয় না। দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা একটু অপরাধ করে ফেলি, আরম্ভ যখন আমরা করি সে সময় কোনো নিরপরাধ ভাবনা নিয়ে আসি, আমরা দেখি সবাই শুদ্ধ ভক্ত, সবার শুধু আমরা ভালো জিনিস দেখি, তারপরে আস্তে 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 করে আরে ভক্তটা এরকম, ও ভক্তটা আয়া ছিছি, ও তো এরকম করলো আর এটা এরকম, তারপরে অপরাধ করার আরম্ভ করলাম, তো একটু রসটা কমে গেল। তাই জন্য যদি আমরা ব্যাস নিরপরাধ ভাবে ভক্তদের সঙ্গে আমরা ভক্তি সাধন ভক্তি আমাদের জারি, যদি আমরা কন্টিনিউ কি বলে চালিয়ে যাই, তারপরে সব ঠিক হবে, আর চিন্তা করবে না রস কম হয়ে গেছে, আনন্দ কম হয়ে গেছে, ঠিক আছে কখনো আসবে কখনো যাবে, আসুক আর যাক, কিন্তু আমরা সেবা চালিয়ে রাখতে হবে, আমাদের নিয়ম পালন ভালোভাবে করতে হবে হৃদয় থেকে। হরে কৃষ্ণ। বলবেন মহারাজ?
সেটা যেটা বললেন দেবমত প্রভু, আমাদের অনর্থ আছে, তো যখন আমরা ভক্তিতে এগোব, রূপকৃষ্ণ বলেছেন আদৌ শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি স্তরে স্তরে যেতে হবে। তো আমরা যখন জয়েন করি একটা স্তর, তো একটা অনিষ্ঠিতা ভক্তি বলে, অনিষ্ঠা নাই। আর এই অনিষ্ঠিতা ভক্তির ছয়টা লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে এটাই, ঘন তরলা। ঘন মানে কখন খুব উৎসাহ উদ্দীপনা থাকবে, কখন খুব লেথার্জিক লাগবে, এ কে যাবে, এ কে বুড়িনকা যাবে, কে মঙ্গলাতে যাবে, প্রথমে তো খুব উৎসাহময় অবস্থা থাকবে, উৎসাহময় অবস্থায় দয়ন করবে, তারপরে ঘন তরলা হয়ে যাবে, কখন ঘন হবে কোন তরল হবে, এটা একটা অনিষ্ঠিতা ভক্তি স্তরের একটা লক্ষণ। কিন্তু যে সেজন্যই আমাদের আচার্য বলে দিয়েছেন, তুমি যখন সাধনা করতে আসবে তোমার জীবন এটা সম্মুখীন হবে, তাই সেটাকে প্রস্তুত হতে হবে। প্রস্তুত হয় যেটাকে দেবমত প্রভু বললেন, যে আমি এখানে শুধু আনন্দ করতে আসি না, আমি ভগবানের সেবার প্রাধান্য বেশি, আমার একটু আনন্দ লাগুক না লাগুক, হ্যাঁ আমি সবসময় পড়ে থাকবো, কখন উৎসাহ আসবে কখন নিরুৎসাহ আসবে, কিন্তু আশ্রয় লইয়া ভজে তারা হরি না ইত্যাদি। সব সময় আমরা যে সাধুগুরু বসে আশ্রয় করে থাকি, আমাদের নিরুৎসাহ হচ্ছে, খারাপ দিকে মন চলে আছে, যা কিছু হচ্ছে, কিন্তু সাধুগুর চরণটা ধরে রাখবো। তাহলে সাধুগুরু চরণটা ছেড়ে দেওয়া হচ্ছে সব থেকে বড় বিপদ, আর সাধুগুরু চরণ ধরে রাখি জীবনে যত ভালো মন্দ আসছে তাহলে সেটাই সম্পদ আমাদের হবে, সে ধৈর্য ধরে থাকতে হবে সে সময়টা।
কৃষ্ণ, পরবর্তী প্রশ্ন। যৌবনে ইন্দ্রিয়কে সংযম রাখার উপায় কি?
সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্ছেতে। ইন্দ্রিয়র নাম হচ্ছে ঋষিক, আর ভগবান হচ্ছেন ঋষিকেশ, ইন্দ্রিয়ের স্বামী। ইন্দ্রিয়ের আমার ইন্দ্রিয়দের স্বামীর সেবায় যদি আমাদের ইন্দ্রিয়ার আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হতে পারে। নিজের স্বার্থের জন্য যদি ইন্দ্রিয় ব্যবহার করি, ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত হবে। খুব সহজ, সিম্পল। হরে কৃষ্ণ।
প্রথম প্রশ্ন, পৃথিবীতে ব্রহ্মার মাধ্যমে শতরূপা মনুকে সৃষ্টি করে শূন্য পৃথিবী ভরাট করার দায়িত্ব দেওয়া হলো কেন?
মানে কি
পৃথিবীতে ব্রহ্মার মাধ্যমে শতরূপা মনুকে সৃষ্টি করে শূন্য পৃথিবী ভরাট করার দায়িত্ব দেওয়া হলো কেন?
মানে ও বলতে চাইছে যে যখন ব্রহ্মা প্রথমে সৃষ্টি কাজ শুরু করেছেন, তখন তো চারটা মানস পুত্র হয়েছে, তাই না? চতুষ্কুমার। চতুষ্কুমারকে বলেছেন তুমি প্রজা সৃষ্টি করো, ওরা বলছে না না আমরা সব বাবাজি ব্রহ্ম অনুসন্ধান করব। তখন ব্রহ্মা রেগে গিয়েছেন, তো রেগে গিয়ে চিন্তা করছেন আমি ছেলের উপরে রাগি তো কল্যাণ হবে না, তো ব্রহ্মা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে, না রাখবো না। কিন্তু সে চেষ্টা করলেও সে রাগটা তার মাথা থেকে বেরিয়ে এসছে, তা বাচ্চা রূপ ধারণ করে, এই ভ্রু থেকে নীল লোহিত বাচ্চা জন্ম হয়ে রোদন করছে, তাই তার নাম রুদ্র। তো সে রুদ্র একাদশ রুদ্রতে পরিণত হয়েছে, একাদশ রুদ্রাণী হয়ে তারা আবার প্রজা সৃষ্টি করছে। আর যে সৃষ্টি হয়েছে তার সব ব্রহ্মাকে আক্রমণ করতে গিয়েছে, ব্রহ্ম যে থামো 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 তোমার আর প্রজা সৃষ্টি করতে হবে না, ধরো যাও জঙ্গলে গিয়ে তপস্যা করো। কিন্তু ব্রহ্মার তো দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমাকে জগৎটা ভরতে হবে। শ্রী ভগবান চিন্তা করছে, তখন ব্রহ্মা কি করছেন, তার কান থেকে নাক থেকে হৃদয় থেকে বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে সৃষ্টি করছে, ঋষি সৃষ্টি করছে, দশটা মতন ঋষি সৃষ্টি করছে। চিন্তা করছে বাবা ই এত বড় ব্রহ্মাণ্ড আমার নাক কান থেকে কত সৃষ্টি করব। তখন কিছু চিন্তা উপায় না পেয়ে তখন ভাবছেন একমাত্র ভগবানই কিছু করতে পারেন। এজন চিন্তা করছে ভগবান আমাকে সাহায্য করবেন, ভগবান কৃপাতে তার শরীর থেকে এই মনু আর সতরূপা তার একজন দাড়ি আছে আর একজন বক্ষ উর্ণতা আছে। তো তখন তারা মৈথুনের মাধ্যমে সারা জগতে প্রজা ভরে যাবে। মৈথুন সিস্টেম ইন্ট্রোডিউস হলো যাতে সারা জগৎ ভরবে, এই উদ্দেশ্যে ব্রহ্মা ভগবান তাকে সেই অনুপ্রেরণা দিয়েছেন। তারপরে মনুষ্যত্ব আসে, তারপর আস্তে সারা জগৎ প্রজাতে ভরে গিয়েছে।
সুব্রত সূত্রধর প্রশ্ন করেছেন যে শঙ্করাচার্য শিবজির অবতার, তাহলে কেন তিনি মায়াবাদ প্রচার করলেন? আবার বুদ্ধদেব ভগবানের অবতার, তাহলে কেন বৌদ্ধ ধর্মে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা হয়?
মায়াবাদ মশট শাস্ত্রম পচ্ছন্নম বৌদ্ধম উচ্যতে কালো ব্রাহ্মণ মূর্তি না ময়েবা বিহিতাম দেবী। শ্লোক আছে যে শিবজি শিব পার্বতী দেবীকে বলছেন যে কলিযুগে আমি ব্রাহ্মণের রূপ ধারণ করে আমি মায়াবাদ এই সিদ্ধান্তের প্রচার করব, কিন্তু এটা অসৎ শাস্ত্র, অসৎ, সৎ নয়, অসৎ শাস্ত্রের প্রচার আমি করব। একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে তো কেন এরকম করলেন, কেন, কেননা বৌদ্ধ ধর্ম আর দুটোই প্রশ্নের একসঙ্গে উত্তর দিই। যখন বুদ্ধদেব প্রকট হয়েছিলেন সেই সময় বৈদিক শাস্ত্রের ভুল করে কি বলে এক্সপ্লয়টেশন, শোষণ, ব্রাহ্মণরা যে আছে ওরা শোষণ করে ব্যবহার করছিল, আর পশু হত্যা ওরাও করছিল, আর হিংসা অনেক হচ্ছিল। যখন হিংসা বন্ধ করার সময় এলো ওরা বললো না এটা তো বেদে লেখা আছে, অনেক পশু হত্যা হয়েছিল, তাই জন্যে ভগবান চিন্তা করেছেন এখন আমার একটা সপ্তাবেশ অবতার হওয়া উচিত। তো বুদ্ধদেবকে, উনি ভগবানের সপ্তাবেশ অবতার, উনার বিশেষ কার্য ছিল এই হিংসা পশু হত্যা বন্ধ করা। যখন ব্রাহ্মণরা বলল যে আমাদের বেদে এসব লেখা আছে, তো উনি বললেন আপনাদের বেদকে আমি স্বীকার করি না, আর কোনো উপায় ছিল না, তাই জন্য উনি বললেন আমি বেদকে স্বীকার করি না। তাই জন্য নাস্তিক, নাস্তিক শব্দ মানে কি, যা বেদকে স্বীকার না করে। তাই জন্য বৌদ্ধ ধর্ম এটা হচ্ছে একটা নাস্তিক ধর্ম। বৌদ্ধ হয়তো ভগবানের অবতার, কিন্তু এরকম একটা ধর্ম প্রচার করেছেন যে নাস্তিক ধর্ম। তাই জন্য আমরা বুদ্ধকে স্বীকার করি কিন্তু বৌদ্ধ ধর্মকে স্বীকার করি না, বুঝেছেন? গোবর্ধন পর্বত ধারণ করার সময় ভগবান কৃষ্ণ কর্ম মীমাংস সিদ্ধান্ত বাবাকে বলেছেন, বাবা আপনি ইন্দ্রদেবকে কেন পূজা করছেন, আমাদের কর্মই প্রধান, কর্মের জন্য আমাদের সব ফল আসছে। শ্রীকৃষ্ণ এমনিতে বলছিলেন বাবাকে একটু কনভিন্স করার জন্য, তো আমরা শ্রীকৃষ্ণকে মানি, কিন্তু শ্রীকৃষ্ণ এই কর্ম মীমাংস সিদ্ধান্ত তো বলছেন সেটা আমরা মানি না। একটা বিশেষ উদ্দেশ্য যে জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেইভাবেই বুদ্ধদেব নিশ্চয়ই ভগবানের অবতার, কিন্তু একটা বিশেষ কারণের জন্য উনি একটা বৌদ্ধ ধর্ম স্থাপনা করলেন। আমরা ওনাকে স্বীকার করি, মানি যে উনি অবতার, কিন্তু বৌদ্ধ ধর্মটা আমরা স্বীকার করি না। উদ্দেশ্যটা ছিল পশু হত্যা বন্ধ করার জন্য। আর যখন বৌদ্ধ ধর্মটা ফেলে গেল সব জায়গায় পৃথিবীতে, তো ভগবান বিচার করলেন এখন তো বেদের যে অধিকারটা পুনঃস্থাপনা করতে হবে। তারপরে উনি শিবজিকে বললেন যে এখন যাও, আপনি যান একটা ব্রাহ্মণের রূপে, আপনি বেদের স্থাপনা পুনঃ করুন। তো যদি শঙ্করাচার্য, যে শিবজির অবতার, এসে ডাইরেক্ট হঠাৎ বলে দিতেন এই বৌদ্ধ ধর্মটা ভুল, ভগবানের ভক্তি করা উচিত, এটা খুব সাডেন হঠাৎ এরকম হতো না, তাই জন্য উনি আস্তে আস্তে করে বললেন। এইভাবে একটা ধর্ম, একটা সিদ্ধান্ত স্থাপিত করলেন যে প্রায় বৌদ্ধ ধর্ম, প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে। প্রচ্ছন্ন মানে যে একটা আবরিত, আবরিত বলে না, আবরিত ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মতে বলে ভগবান নেই, আত্মা নেই, কিছুই নেই, এটাকে বলে শূন্যবাদ। শূন্যবাদ মানে সবকিছুই শূন্য, কিছুই মানে কোনো জিনিসের অস্তিত্ব নেই, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। কিন্তু শঙ্করাচার্য বললেন মায়াবাদ সিদ্ধান্তের অনুসার, না শুধু এই সংসারটা মিথ্যা, কিন্তু একটা সত্য আছে, সেটা হচ্ছে ব্রহ্ম, কিন্তু সেই পরম সত্য নিরাকার। মানে বলা উচিত যে ভগবান নেই, এই জড় জগৎ মিথ্যা, মানে একটা আবরিত বৌদ্ধ ধর্ম। তাই জন্য শঙ্করাচার্য এসে এই মায়াবাদ সিদ্ধান্তের স্থাপনা করে উনি বেদ শাস্ত্রের পুনঃস্থাপনা করলেন। তো শঙ্করাচার্যের মূল সিদ্ধান্তটা কিংবা অবতার হওয়ার প্রয়োজনটা এই বেদের স্থাপনা করা। আর তারপরে এলেন রামানুজাচার্য, মধ্বাচার্য, তারপরে এলেন নিম্বার্কাচার্য, তারপরে মহাপ্রভু স্বয়ং এলেন আর ভক্তি পথে স্থাপনা করলেন যে মূল সিদ্ধান্ত বেদের। এটা সংক্ষেপে বললাম।
ভগবান একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন যে শুদ্ধ ভক্তি দেবে, সেই সময় থেকে তিনি তার অবতার থেকে পাঠিয়ে ভক্তদেরকে পাঠিয়ে বুদ্ধদেবের শূন্যবাদ থেকে শুরু করে, তারপরে শঙ্কর আসে অদ্বৈতবাদ প্রচার করলেন, উদ্বেদকে স্থাপনা করলেন, তারপরে রামানাচার্য আসে বিষ্ণু ভক্তিকে স্থাপনা করলেন, মাধব আসে কৃষ্ণকে স্থাপনা করলেন, তারপরে নিম্বার কারসবে আসে বালগোপাল বল্লভাচার্য বালগোপাল প্রচার করলেন, তারপরে মহাপ্রভু শেষে স্বয়ং কৃষ্ণ এসে এই রাধাকৃষ্ণ যুগল ভজন শেখালেন। তোমার চিন্তা করে দেখো যদি শঙ্করাচার্য ওই সময় বৌদ্ধ প্রচার করছিলেন, শঙ্করাচার্য না আসতেন, মহাপ্রভু এসে রাধাকৃষ্ণ যুগল ভজন শেখাতেন, লোকে ধরতে পারতো তখন? কত কঠিন হতো, হ্যাঁ বড় কঠিন হতো, বুঝতেই পারত না। সেজন্যই এটা ভগবান এরকম ব্যবস্থা করেছেন যে আস্তে 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 করে। তাছাড়া শঙ্করাচার্যকে তো ভগবান বলছেন মত বিমুখান করো, তুমি গিয়ে মায়াবাদ প্রচার করো, প্রচার করে মানুষকে আমার থেকে দূরে রাখো। তার কারণ কি, না যারা ভগবানকে পাবে, যারা ভগবানের ভক্ত হবে, ভগবান বলছেন যে আমার ভক্ত হয় আমি নিজেকে তার কাছে বিক্রি করে দিই। আচ্ছা, যে ভগবান যার ভক্ত হবে যদি যাকে তাকে তার কাছে নিজে বিক্রি করে, তাহলে ভগবানের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো ভগবান দেখতে হবে আমার ভালোকে বাজিয়ে নিতে হবে। তাই শঙ্করাচার্যকে পাঠিয়ে এইসব ফিলোসফি প্রচার করেছে, যারা সেই ফিলোসফিকে টপকে আসতে পারবে আমার কাছে আসা, তা নাহলে ওই পারে থাকো, ওইখানে থাকো, তাহলে আমার এখানে গন্ডগোল করবে তোমরা। তাই শঙ্করাচার্যকে পাঠিয়ে মত বিমুখান করু, আমার কাছে দূরে রাখো এদেরকে, এই ফিলোসফি তিনি প্রচার করেছেন। সে বুদ্ধ আসুক, শঙ্করাচার্য আসুক, নিম্বার সবাই ভগবানের উদ্দেশ্যেই সাধন করছেন। এইভাবে আস্তে আস্তে শেষে যারা ভাগ্যবান হবে, তারপরে মহাপ্রভু সংস্পর্শে এসে রাধাকৃষ্ণের যুগল প্রেম লাভ করতে পারবে। শঙ্করাচার্যের জালের কারা আটকে গেছে? এই যারা মানে যাদের ভগবান হওয়ার প্রবণতা, ভগবান সঙ্গে এক হয়ে যাব, ভগবান হয়ে যাব, ভগবান সঙ্গে সমান হয়ে যাব, এই প্রবণতা থাকলে তো ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবে না, বুঝতে পারছ? আর যারা মনে করে নিরাকার থেকে সাকার ব্রহ্ম এসেছে, এইসব দূষিত মায়াবাদী কৃষ্ণ অপরাধীরা, তো তাদের এই চিন্তাধারা লোকেদেরকে দূরিয়ে রাখতে হবে, নাহলে এরা আবার ভক্তের সঙ্গে ঢুকে গন্ডগোল করবে সেখানে। এদের একটা গোষ্ঠী তৈরি করে রাখা হলো, তোমার এখানে সন্তুষ্ট হওয়া, আমরা বিরাট বড়, আমরা মুক্ত হয়ে গেছি। হ্যাঁ, যে না অরবিন্দাক্ষ বিমুক্ত মানি নাস, আমার মুক্ত যে অভিমান নিয়ে তোমার থাকা এখানে, তোমার সে মুক্ত হয়ে গেছ, হ্যাঁ তাই ওখানে আমার ভক্তের সঙ্গে গন্ডগোল করবে না গিয়ে, তাই তাদেরকে হে দূরে রেখেছেন এসব জিনিস। তো ওরা বলে, সে প্রভুপাদ বলছেন তো ঠিক আছে, সেটাই।
হরে কৃষ্ণ। প্রশ্ন করেছেন বিপ্লব হালদার বরিশাল থেকে আসছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না, তাহলে প্রচার করব কার কাছে?
প্রচার যখন করতে যাই তার মুখ দেখে তো হয়কে ভুলে যায় না, আমার তো হয় কথা মনে পড়ে বেশি নাকি, প্রচার বরং প্রচার না করতে গেলে হরিকে ভুলে যাবে, প্রচার করতে গিয়ে বেশি হরি মনে পড়ে, এটা ঠিক না? ঘরে বসে থাকলে হবে না, কিন্তু কার বাহারি লোক একটু হরি কথা আলোচনা করতে হয়, বলতে হয়, সাহায্য করে, দেবামৃত প্রভু কিছু বলবেন।
বাইরে যখন আমরা যাব ভক্তির মূল্যটা আমরা বুঝতে পারবো, ভক্তদের সঙ্গে মূল্যটা বুঝতে পারবো। আর আসলে যখন আমরা কোনো মূল্যবান জিনিসটা পাই, যদি নিজের কাছে শুধু রাখি সেটা আমরা হারিয়ে ফেলব। যখন এই মূল্যবান জিনিসটা আমরা বিতরণ করার চেষ্টা করি, আমাদের ধনটাও বাড়বে, শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন, এটা শ্রীকৃষ্ণের আদেশ, গৌরাঙ্গ মহাপ্রভুর নিজে আদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। ভগবান গীতায় বলেছেন শুধু ভক্তদের প্রচার করো, কিন্তু মহাপ্রভু কি বলেছেন, যারে দেখো তারে কহ, উনি বলেননি যে শুধু ভক্তদের প্রচার করো, উনি বলেছেন সবাইকে প্রচার করো, যে শুনতে রাজি কিংবা কখনো কখনো যে শুনতে রাজি নাও থাকে প্রচার করো।
পরবর্তী প্রশ্ন, শান্তনু প্রশ্ন করেছে যে আদর্শ গৃহস্থকে কিভাবে জীবনযাপন করতে হবে বিস্তারিত ভাবে জানতে চাই।
আরে
আদর্শ ব্রহ্মচারী হও তাহলে জানতে পারবে স্যার। প্রভু বলল না যারা আদর্শ ব্রহ্মচারী হবে তারাই হয়তো আদর্শ গৃহস্থ হতে পারবে। তো আদর্শ গৃহস্থ কিরকম হবে, আদর্শ ব্রহ্মচারী হলে হবে?
আশিস কুমার মন্ডল, আইএফ ঢাকা। এক মালা জপ করতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত সময় লাগা প্রয়োজন?
সাত মিনিট, আট মিনিট, নয় মিনিট, এটা তো কোনো রেস নয় যে আমরা এত মিনিটে আমাদের শেষ করতেই হবে, না হলে আমাদের ধ্যানটা ওই ঘড়ির উপর থাকবে যে এত মিনিট হলে এখনো মালা বাকি আছে, এখনো হয়নি। আমাদের উদ্দেশ্যটা ধ্যানপূর্বক ভগবানের নাম স্বীকার করা, নাম গ্রহণ করা। কিন্তু মোটামুটি সাত মিনিট, আট মিনিট লাগে, তার চেয়ে বেশি লাগে না। যদিও যদি কারো বেশি লাগে কোনো ক্ষতি নেই, মুখ্য ব্যাপারটা হচ্ছে ভালোভাবে জপ করা। এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে আপনাকে ছয় মিনিট লাগে, সাত মিনিট, আট মিনিট, নয় মিনিট, দশ মিনিট, এটা গুরুত্ব ব্যাপার নয়। যতই লাগে কিন্তু ধ্যানপূর্বক আপনারা জপ করুন, ঠিক আছে?
আমরা জানি মৃত্যুকালীন সময়ে যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি তবে আমরা কৃষ্ণের কাছে ফিরে যাব। প্রশ্ন হচ্ছে, সারা জীবন পাপ করে অন্তিমকালে কৃষ্ণকে স্মরণ করলে কি সম্ভব কৃষ্ণের কাছে ফিরে যাওয়া?
এটা তো প্রবচনের সময় আলোচনা হয়েছিল, তাই না? কি দৃষ্টান্ত কি দেওয়া হয়েছিল পরীক্ষা? আপনি বলুন, কে বলবে উদাহরণটা কি ছিল, পরীক্ষার উদাহরণটা কি? হ্যাঁ ফেল করে যাব। ভালো,
প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, কোন সময় দেখা যাচ্ছে তো সারা জীবন হরিনাম করে না, কিছু সাধন ভজন করে না, হঠাৎ ভগবত ভক্তি পেয়ে গেল। এরকম একটা আছে, কৃপা সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ। আমি যখন ইসকনে জয়েন করলাম সেই সময় আমি এটা পড়েছিলাম বোঝাটা প্রভুপাদ। কৃপা সিদ্ধ মানে কোনো সাধন ভজন করে না, সে হঠাৎ সিদ্ধি পেয়ে গেল। তো প্রভুপাদ তখন ইন্দিরা গান্ধীর দৃষ্টান্ত দিয়েছেন, প্রভুপাদ বলছেন যে ইন্দিরা গান্ধী কোনো রিসার্চ করে না, কিছু করে না, ও কোনো থেসিস লেখে না, ও ইউকে লন্ডনে গিয়েছে, তাকে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট দিয়েছে ইন্দিরা গান্ধীকে। তো যদি যত রিসার্চ করছে মনে করবে ও ইন্দিরা গান্ধী তো রিসার্চ না করে ডক্টরেট পেয়ে গেছে, তাহলে আমরা কেন রিসার্চ করা বসে থাকি, হয় নাকি? সেইরকম যদি কেউ বা কৃপা সিদ্ধ সারা জীবন ভজন না করে একটা পেয়ে গেল, তাকে দেখে আমরা ভজন করবো না, পেয়ে যাবো, সেটা হবে না কোনোদিনই। ওই ইন্দিরা গান্ধী ডক্টরে দেখে বসে থাকার মতন হবে, সেই জন্যই কেউ কিছু পেলেও আমাদের থেসিস লিখতে হবে, অর্থাৎ অনুশীলন করতে হবে। রূপা যেরকম বলছে,
যোগীরা যোগ সাধনা করে অনেক শক্তি লাভ করেন কিন্তু ক্ষুদ্র মায়ার দ্বারা প্রভাবিত হয়ে অধঃপতিত হয় কেন? যেমন সৌরভীমণি
যেমন মহারাজ বলেছিলেন আজকে ভাগবত ক্লাসে,
বিভিন্ন যোগ পদ্ধতির বর্ণনা করেছিলেন। তা আমরা দেখি যে ভক্তি সর্বশ্রেষ্ঠ কেন ভক্তিপথ, কারণ ভক্তি এটা জীবের স্বরূপ, এটা জীবের স্বভাব, প্রাকৃতিক স্বভাব। শ্রীল প্রভুপাদ ভক্তির সামরিক সিন্ধুতে লিখেন যে ভোগ করে করে আমরা সন্তুষ্টি লাভ করি না বেশি সময়। আমরা করে করে কত করব, রসগোল্লা খেয়ে 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 কত খাব, তারপরে আমরা বলব না আর রসগোল্লা আমি দেখতেও চাই না, তারপর ত্যাগ করব। ত্যাগ করার পরে আবার কয়েকদিন পর না না আবার রসগোল্লা খাওয়ার ইচ্ছে হয়, আবার আমরা রসগোল্লা খাই, ভোগ করি ভোগ করি ভোগ করি, তা আবার ত্যাগ। তা ভোগ আর ত্যাগ এই দুটো জিনিসে আমরা সন্তুষ্ট কখনো থাকি না। প্রভুপাদ বলছেন যে পাঁচ দিন ছয় দিন লোকা খুব কষ্ট করে বাইরে, খুব কষ্ট করার পর তারপর ত্যাগ, যে শনিবার রবিবার ও কোথায় শহরের বাইরে যাবে, কোথায় খুব ভোগ করবে, আবার এসে আবার তপস্যা করবে। তো এটা হচ্ছে ভোগ ত্যাগ, ভোগ ত্যাগ। তো না ভোগ না ত্যাগ এটা কোনো স্থির অবস্থা, এইটা আমাদের স্থির, আমাদের স্বরূপ না হওয়ার কারণ আমরা সন্তুষ্টি লাভ করি না, সুখ লাভ করি না ভোগ এবং ত্যাগে। যতক্ষণ না আমাদের স্বরূপের অবস্থায় আমরা না আসি যে ভগবানের ভক্তি, ভগবানের সেবা, ততক্ষণ আমরা স্থিরতা লাভ করতে পারবো না। তো যে ধ্যান যোগী, কর্মযোগী, জ্ঞান যোগী, এদের অবস্থা এরকম, এদের ত্যাগের অবস্থা, যারা কর্মী তাদের ভোগের অবস্থা। তো ভোগ কিংবা ত্যাগ এটা স্থির অবস্থা নয়, জীবকে সন্তুষ্ট করার জন্য সামর্থ্য নয়। শুধু ভক্তি জীবের স্বরূপ হওয়ার কারণ এটা জীবকে পূর্ণ সন্তুষ্টি প্রদান করতে পারে। তাই জন্য ভক্তি যোগে যারা আছে তারা স্থির থাকতে পারে।
সুশান্ত, আমরা যখন কলেজ বা ইউনিভার্সিটিতে প্রচার করতে যাই তখন বিভিন্ন সমস্যায় পড়ি, যেমন অনেকের ইসকনের প্রতি নেগেটিভ মনোভাব থাকে, তখন তাদের কাছে আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে কষ্ট হয়। তাদের কাছে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব, প্রথমে তাদের সাথে কিভাবে আচরণ করা উচিত?
এইভাবে আচরণ করা উচিত যার ফলে ওরা ইসকনের প্রতি, ভগবান কৃষ্ণের প্রতি, ভক্তিপথের প্রতি অনুকূল ভাবনা রাখবে। যে দরকার, ডু দ্য নিডফুল, যেভাবে আমরা যদি ভালোভাবে ব্যবহার করি ওদের সঙ্গে, আমাদের যদি আচরণটা খুব ঠিক থাকবে, তাহলে ওরা আকর্ষিত হবে। হরে কৃষ্ণ। তা এখন প্রসাদের সময় হয়ে গেছে না?
মহাপ্রসাদ কি,
এটা তো আচরণ করতে হবে আমাদের, তাই না? খেতে পেয়েছে না সবাই? না বাহ,
আর কোনটা পারি বা না পারি, এটা আমরা সবাই পারি। দুটো প্রসাদ না, তাহলে এখন গিয়ে একটু
ফ্রেশ হয়ে,
ফ্রেশ হবে, একটু স্নান টান করবে, দুটো সময় প্রসাদ পাবে। আবার চারটায় দেবো কি ক্লাস আছে? চারটা থাকে, দুই ঘন্টা, চারটা থেকে সাড়ে পাঁচটা। তোমার আজকে তো ক্লাস সাড়ে দশটা হওয়ার কথা, শুরু হয়েছে 11:15 নাকি, দেরিতে আসছে। তো ঠিক চারটার সময় চলে আসবে, দেড় ঘন্টা করবে, তারপরে হয়তো আধ ঘন্টা ওয়াক অ্যারাউন্ড ফ্রেশ হবে ইভিনিং, তারপরে আবার সন্ধ্যা আরতি করবে। সন্ধ্যা আরতি পরে নাম সংকীর্তন, মহারাজ আসবেন, সবাই আজকে চ্যান্টিং ড্যান্সিং প্রোগ্রাম চলবে। তো চ্যান্টিং ড্যান্সিং দ্যার ভেরি ফ্যাড আপ, নাচ গা ভক্ত সঙ্গে কর নাম সংকীর্তন। প্রভুপাদ বলছেন যোগী তপস্বীরা তারা কষ্ট করে ভগবানকে পায়,
আর ভক্তরা ভালো মন্দ খেয়ে হাসতে হাসতে নাচতে নাচতে গাইতে গাইতে ভগবান কাছে চলে যায়। ভক্তি যোগেরই একটা শ্রেষ্ঠতা। আর প্রভুপাদ বলছেন এই যে জ্ঞানীরা ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, লীন হয়ে যাবে, ভগবান সমান হবে। প্রভুপাদ বলছেন আরে তোমরা ভগবান সমান হতে চাও কেন, আমাদের কাছে উপায় আছে, তোমার ভগবানকে বড় হতে পারো। ভগবানের ভক্ত হওয়া তাহলে ভগবানকে বড় হতে পারবে। তাহলে ভক্তির বহু অদ্ভুত কার্যক্ষমতা রয়েছে, এগুলো কর্মজ্ঞান জগতে থাকে না। তো ব্যাপার হচ্ছে আসলে ভক্তরা জীবনে যেগুলো কেউ ভক্ত হয়, ও ভক্ত হবে খুব কষ্ট। আমরা বলি না ওই কর্মীরা ও সবসময় ইন্দ্রিয় তর্পণ করছে শুধু ভোগে, সেন্স গ্রাটিফিকেশন, সেন্স গ্রাটিফায়ার, খালি শুধু সুখের জন্য মেতে আছে। তাই আমি বলি আমরা ভক্ত হয়েছি দুঃখের জন্য এসছি নাকি এখানে, আমরা এই কম সেন্স গ্রাটিফিকেশন করি নাকি? আসলে দেখতে গেলে ভক্তি জীবন শুরু করলেই আসলে সেন্স গ্রাটিফিকেশন শুরু হয়। হ্যাঁ ঠিকই, কর্মীরা কোনো সেন্স গ্রাটিফিকেশন করে না, দুঃখে মরে। ভক্তরে আসল আনন্দ করে, আসল সুখে থাকে। তো সেই আনন্দ থাকলে যোগীর মুনিদের পতন হবে, ভক্তরা তো আনন্দে আছে, আর ওদের কি অসুবিধা আছে? তাই সুসুখম কর্তুম অব্যয়ম, ভক্তি যোগ হচ্ছে খুব সুসুখ। আর অকর্তুম অব্যয়ম, যোগীরা পতন হয়ে যাবে, পতন হয়ে গেলে আবার বিগিনিং থেকে শুরু করবে। কিন্তু ভক্ত পতন হলেও, পতন মানে কি, ভক্তের কোনো পতন নাই যোগীদের মতন। যোগীদের যেন পতন হলে নিন্দনীয় হয়, বান্তাসী বলে, নিন্দা শাস্ত্র। কিন্তু ভক্তের পতনে নিন্দা করা হয় না কোনো সময়। ভক্তের পতন মানে এই কোথায় কিছু একটু হয়ে গেলে সেটা পতন, যদি ভক্তির মধ্যে দূরে চলে যায় সেটা আসল ভয়। শাস্ত্র বলে যে কখনো যদি কৃষ্ণ না করে দূরে যায় তাহলে অন্য যারা কর্মী জ্ঞানী যোগীরা যদি পতন হয়ে গেলে আবার বিঘ্ন থেকে শুরু করবে। কিন্তু ভক্তের যদি কোনো কিছু অসুবিধা হয়ও, সে নেক্সট জীবনে হোক পরবর্তী সময় থাকে, সেখান থেকে শুরু করবে যেখানে ছেড়েছে। এইটা একটা ভক্তি যোগ অনুশীলনের একটা এক্সট্রা কি ইনসেন্টিভ আছে, সিকিউরিটি আছে। আসলে এইটা এইটা শুনেই আমি অ্যাট্রাক্টেড হলাম ভক্তি যোগ, তাই নাকি? তাহলে ঠিক আছে, অন্তবাকে প্রভুপাদ লিখেছেন যত ডিগ্রি যাবে, আমি প্রথম দিন ইস্কন জয়েন করে আগে এটা পড়েছি, 10 ফুট যাবে 100 ফুট উপরে যেতে হবে, 10 ফুট এর নেক্সট লাইফে 10 ফুট থেকে শুরু করবে। ও তাহলে তো গ্যারান্টি আছে তাহলে। তো যোগীদের ফলদান হওয়া ভক্তদের ভক্তিভাবেদের বিরাট পার্থক্য রয়েছে। ঠিক আছে, সবাইকে অসুস্থ ভালো লাগেছে তোমাদের ক্যাম্প? এমনি আমরা আশা করছিলাম 500 মতন ছাত্র যোগ আসবে এখানে, সেই জন্য আমরা বহু দূর থেকে দেবমত প্রভুকে নিয়ে আসলাম। আমরা অত ছাত্র আসবে সেরকম একটা ভালো ক্লাস দেওয়ার দরকার। তো অত ছাত্র আসেন, যদি পরীক্ষা চলছে, কিছু ইন্ডিয়া ট্যুরে গেছেন, তো একদিকে ভালো কম ছাত্র হয়েছে, আরো বেশি ইন্টিমেট রিলেশনশিপ আমরা গড়ে তুলতে পারবো, খুব ভালো হবে। তো তোমার আজকে কালকে দুদিন থাকবে, পূর্ণ সুযোগ না, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, প্রসাদ সেবা সবকিছুর, তাহলে তোমাদের জীবন ধন্য হবে। সবাইকে অশেষ ধন্যবাদ, তোমরা অনেক দূর থেকে এসেছ, তাই ধন্যবাদ দিচ্ছি। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি জয়, সবেত ভক্তবৃন্দ কি জয়, ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
একটু বসো, তোমরা কেউ উঠবে না,
দেরি করে এসেছে।
তো প্রভুর ইন্ট্রোডাকশন আমাকে যেতে বলছে, আমি সকালেও বলি না, আমি গতকালকে প্রোগ্রাম বলছিলাম, শ্রীমান দেবামৃত প্রভু দাস ব্রহ্মচারী, উনি মহারাষ্ট্রে, উনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, গুজরাটে, গুজরাটে, বাট এভরিবডি থিংস ইউ আর ফ্রম মহারাষ্ট্র। Few people told me, they don't know me. যেহেতু বোম্বেতে পড়াশোনা করেছেন, না বোম্বেতে মন্দির খুলেছেন, তাই সবাই মনে করেছেন। গুজরাটে ওনার জন্মস্থান, আর গুজরাটে একটা খুব নাম করা ইউনিভার্সিটি থেকে উনি বিটেক পাস করেছেন, পাস করে বোম্বেতে গিয়ে MBA করেছেন, আর অত উচ্চশিক্ষা লাভ করে এই জড়জাগতিক শিক্ষার মানে যে অপ্রয়োজনীয়তা বা জড়জাগতিক শিক্ষাটা জীবনে সব কিছু নয় বুঝতে পেরে তারপরে ইস্কনে যোগদান করে। ইস্কনের গুরুদের মধ্যে অন্যতম শ্রীল রাধানাথ স্বয় মহারাজ ওনার চরণ কমলে আত্মসমর্পণ করেছেন। শ্রীল রাধানাথ স্বয় মহারাজ আমেরিকা থেকে তার জীবনী আরো অদ্ভুত জীবনী, সে কিভাবে গৃহ থেকে তার জীবনে সুন্দর বই আছে, উনি নিজে কি অটোবায়োগ্রাফি হোম একটা বই লিখেছেন, সে বই যদি পড়বে সে তার জীবন অদ্ভুত জীবন, কিভাবে আমেরিকা থেকে এখানে এসে সাধু হয়েছেন, তার সংস্পর্শে এসে ওনার জীবন পরিবর্তন হয়েছে, তার চরণকমল আশ্রয় গ্রহণ করেছেন বোম্বে চৌপাটিতে, আমাদের একটা প্রচার সেন্টার মন্দির, তার প্রথম থেকে উনি সেটাকে সুন্দর করে গড়ে তুলেছেন মহারাজের অধ্যক্ষতায়। তারপরে এখনই উনি বেলগাঁওতে একটা সুন্দর মন্দির ফার্ম কমিউনিটি করেছেন, সেখানে আমি গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, পরিবেশ খুব ভালো পরিবেশ। তারপর মাঝে কিছুদিন তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন, বৃন্দাবন প্রেসিডেন্ট হয়েছিলেন, আমি তখন গিয়েছি বেলগাঁওতে। তো বেলগাঁও ভক্তরা উনি যখন চলে গেছেন বৃন্দাবনে, উনি তো বেলগাঁও ছেড়ে বৃন্দাবনে গিয়েছেন, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছে বৃন্দাবন বাসারা যেরকম মনে করতো, উনি বেলগাঁও ছেড়ে বৃন্দাবন চলে গেছেন বেলগাঁওর ভক্তরা সেরকম মনে করছে, অত ভালোবাসা দিয়ে এখানে কংগ্রিগেশন তৈরি করেছেন, একটা ফার্ম কমিউনিটি করেছেন, সমস্ত বড় বড় শিক্ষিত ছেলেরা সেখানে কোদাল দেখ বায় মাটি ধান চাষ করে, এসব সিম্পল লিভিং হাই থিঙ্কিং তার একটা ব্যবস্থা তিনি সেখানে করেছেন। তো দেবামৃত প্রভু জিবি সে বছর পাস করেছে, উনি সন্ন্যাস নেবেন, তো এই রামনবমীতে ওনার সন্ন্যাস হবে, তো উনি অলরেডি সন্ন্যাস লাইফ মেনটেন করছেন, কারণ আমাকে সন্ন্যাস উনি নিশ্চয়ই আমাকে জানিয়েছে যে দেবামৃত প্রভু সম্পর্কে তুমি লেখো, এটার সিস্টেম আছে আমাদের ইস্কনে, যে তুমি কবে থেকে জানো কি করে কি নেই, আর শেষে আমার কমেন্ট চাইছে কি কমেন্ট, সেখানে আমিও লিখেছিলাম যে ওনাকার ওয়েটিং লিস্ট রাখা কোনো দরকার নেই, এক্ষুনি দেওয়া উচিত। তো তাই আরো সবাই তাই বলেছে, তো উনি দিয়েছেন, আর আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে যে উনি যে বাংলাদেশে আসার জন্য রাজি হয়েছেন, ওনাকে আমি বলেছি এক কথা, একবার বলেছি হ্যাঁ আমি যাবো বাংলাদেশ, তো এটা অত্যন্ত সৌভাগ্যের কথা। আর যদি ওনারা তোমাদের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি আশা করি প্রতি বছর আসবেন। তো উনি এখান থেকে যাবেন রাজশাহী ইউনিভার্সিটিতে, ইউথ ফেস্টিভ্যাল হবে, আমি চেষ্টা করবো আরেকবার ওনাকে এনে, যেরকম আমি ডিসেম্বরে আসে বিভিন্ন জায়গায় ইউথ ফেস্টিভ্যাল করি, সেই সময় আসতে পারেন, বা ওনাকে এনে যদি আমরা এরকম ইউথ ক্যাম্প করি জেনারেল ফেস্টিভ্যাল থেকে আরো ভালো, এরকম ইউথ ক্যাম্পে থাকলে আমরা অনেক জিনিস শিখতে পারবো, তাহলে খুব ভালো হবে। সবাই তোমার চাও তোমার দুপুর বারম্বার আসুক বাংলাদেশে,
হরে কৃষ্ণ। শিক্ষার্থী বৃন্দের প্রতি অনুরোধ আমাদের, আপনারা যদি মহারাজ এবং দেবামৃত প্রভুর শ্রীহস্ত থেকে গ্রন্থ সংগ্রহ করতে চান, যেমন সনাতন ধর্ম বিজ্ঞান ও বিশ্ব সভ্যতা, বা আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম, এরকম কিছু নতুন গ্রন্থ আমাদের রয়েছে, তা আপনারা প্রভু এবং মহারাজের কাছ থেকে এখন সংগ্রহ করতে পারেন। হরে কৃষ্ণ,
হরি বল।
দেবামৃত প্রভু কি,
আমার প্রতি বছর এরকম এখানে আসবো, দুই দিনে সাফিসিয়েন্ট হবে না, তিন চার দিন থাকলে ভালো হয়। খেজুরের রস খেয়েছো আজকে? কালকে সবাই খেজুরের রস খাওয়াবে। এই গ্রামে সুন্দর সুন্দর ভেজিটেবল, কালকে আমি এদিকে হাঁটতে গেছি, সে কিছু ভক্ত গিয়ে টমেটো নিয়ে যাচ্ছে, টমেটো কোথায় নিয়ে যাচ্ছেন? না আমরা ঢাকা থেকে এসেছি, ঢাকায় কি টমেটো নেই? না না, এখানে ফ্রেশ গাছ থেকে পেরেছে, তাই জন্য আমরা টমেটো নিয়ে যাচ্ছি, ঢাকা থেকে অত সুন্দর জিনিস পাওয়া যায় না, একটাই গেছি এখানে, সব কিছু ভালো, হ্যাঁ শাক সবজি খেজুর রস পাটালি গুড় সব কিছু পাবে। তো আগের বার আমরা অনুষ্ঠান করলে আমরা তো দুই চার দিন থাকবো, এরকম ভালো করে আরাম করে থাকবো সুন্দর ভাবে, যখন সবাই যাওয়া প্রস্তুতি নিয়ে প্রসাদে চলে যাবে।